তার মধ্যে চৌষট্টিতেই সংক্ষিপ্ত করে নবদা ভক্তি জাগরণের কথা শাস্ত্র রয়েছে। সদরণ কীর্তন বিশ্ব স্মরণ পাদশী হলাম অর্চনাল বন্ধন ডাকছেন সক্ষম আত্মা নিবিয়ে জানান এই নয় রকম তাকে আবার সংক্ষিপ্ত করা হয়েছে পাঁচের মধ্যে। সদুসঙ্গ নাম কীর্তন ভাগবত শ্রবণ মথুরাবাস শ্রীমূর্তি শ্রদ্ধায় শ্রীবল সকল সবে শ্রেষ্ঠ নীলপঞ্চ অঙ্গ কৃষ্ণ প্রেম জন্মায় এই পাঁচের অল্প সঙ্গ তাকে আবার সংক্ষিপ্ত করা হয়েছে তিন ভাবে শ্রবণম কীর্তনম বিষ্ণুস্মরণম। এই তিন রকমে যদি কেউ না পারি আমরা তখন নাম সংকীর্তনের ব্যবস্থা দেওয়া হয়েছে। নাম সংকীর্তন করেই পরমের উপায়। আবার বলছেন সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র যাই সংসার গুলিতে আর কোন বস্তু নাই। বিষয়বস্তুটা আমাদের সবসময় চিন্তা করতে হচ্ছে। তার সামঞ্জস্য বিধান করেছেন শাস্ত্র। শাস্ত্রের আলোচনা যদি সুষ্ঠুভাবে সর্বাঙ্গ সুন্দরভাবে হয় তাহলে কখনোই তার দেশের বিচার এসে আমাদের আক্রমণ করে না। তার জন্যই বৈধভক্তি জাগানোর কথা রয়েছে শাস্ত্রে। বৈধভক্তিকে উল্লঙ্ঘন করে পরবর্তী সাধনের যে ব্যবস্থা সেটা ঠিক হয় না। যারা আপনারা সুধান নবদ্বীপ পরিক্রমা ধান দর্শন পূর্বেশনগরের আনুগত্য তাদের কাছে ধানের মহিমা মাত্র শ্রবণ ভগবানের বিশেষ লীলা কথা শ্রবণের সুযোগ পেয়েছেন সেটা অপূর্ব, তার তুলনা হয় না। আজ পঞ্চম দিবস পরিক্রমা শেষ দিবস। আজ এই দিনের সম্বন্ধে শাস্ত্রকারগণ যেসব বিষয় উল্লেখ করেছেন বা ধান পরিক্রমা গ্রন্থের মধ্যে যেসব কথা রয়েছে তারই মূল কথা আজ আত্মনিবেদনাক্ষ আন্তঃপুর মায়াপুর দর্শন এবং গৌরসুন্দরের কাছে কৃপা প্রার্থনা আমরা সেখানে পাচ্ছি। পরিক্রমার সময় দিয়া যেই মহাজন যোগপীঠ মায়াপুর করেন দর্শন, নিতাই নিতাই জন্মনা করে কৃপা দিতে হয়, তাহলে পরিক্রমার অন্তিম দিবসে অনেক নিয়মটা আছে। আপনারা সবাই যোগপীঠ ইত্যাদি দর্শন করেছেন, সুদাসঙ্গম আদ্বৈত ভবন ইত্যাদি দর্শন করেছেন, শ্রী চৈতন্যনাথ চন্দ্রশেখর আচার্য ভবন দর্শন করেছেন। এসবগুলি আজই দর্শনের কথা বিশেষ আন্তঃপুর মায়াপুর এবং শেষকালে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হন। সেখানে এসে তার কাছে আত্মনিবেদন করা, আত্মনিবেদন অর্থে দুরকম বিচার দেখা যায়, একটা প্রাথমিক হয় আর একটা চরম অবস্থা। বস্তুতত্ত্ব সম্বন্ধে আমাদের বাস্তব ধারণা নেই, আমরা সেটা না বুঝে উঠতে পারলেও গুরু বৈষ্ণবের আনুগত্যে সেগুলো বুঝবার চেষ্টা করতে হবে এবং সমস্ত তত্ত্বদর্শন যখন অভিনত হয় ভগবত কৃপার প্রভাবে তখনই ঠিক ঠিক আত্মসমর্থন ঠিক হয় ঠিকভাবে, তার পূর্বে আত্মসমর্থন ঠিক ঠিক হয় না। একথা ঠিক অন্যদিন এটিটা এইভাবে যত রকম ধরনের ভক্তির বাধা রয়েছে আমাদের, সেগুলো সবই ক্রমশ ক্রমশ দূরে চলে যায় যদি আমরা সহজ সরল প্রাণে গুরু বৈষ্ণবের আনুগত্য সত্য বিচারণ করে প্রতিকূল বর্জন এবং শুভানুকূল পরিবেশ যদি গ্রহণ করি তাহলে সরকারই সার্থকতা। শ্রীমদ ভাগবতে আমরা দেখতে পাই একজন সম্রাট তিনি নিজে হাতেই সব সেবা করছেন, বক্তানুকূল সব কিছু বক্তব্য তিনি নিজেই যাজন করছেন, সারা পৃথিবীর মালিক হয়ে সেটা আসে সাধন ক্ষেত্রে, এটা আসে সাধন ভজন দুটো কথা পাশাপাশি থাকলে সাধনে গেল ভজনে বহু পার্থক্য, বহুত অন্তর। যদি বলা যায় মানুষ যদি প্রাকৃত জড় ভোগাকাঙ্ক্ষা পরিত্যাগ না করে স্থূলভাবে সূক্ষ্মভাবে তাহলেও তার সব হয়ে যাবে সে কথা নয়। আবার পরিণাম করতে করতে সাধন ভজন করতে করতে তার এগুলো ক্রমশ ক্রমশ যদি প্রার্থনা থাকে গুরু বৈষ্ণবের কাছে ভগবানের কাছে তার ক্রমশ ক্রমশ এটা তার সরে যাবে। কিন্তু যে কোনোভাবে বৈদিক ভক্তিকে আমরা ভাবভক্তি বলব না, আবার ভাবভক্তিকে আমরা প্রেমভক্তি বলব না, যতদিন পর্যন্ত বৈদিক ভক্তির মধ্যে আছি আমরা ততদিন পর্যন্ত আমাদের সব কিছু নিরস্ত হয়েছে সেটা মেনে নেওয়া যাবে না। আমাদের ভজন ক্ষেত্রে কথাগুলো ঠিক ঠিকভাবে বাস্তবায়িত হয়, তার পূর্বে আমাদের সাধন পথের সবটা সম্পূর্ণরূপে বাস্তবে প্রকাশিত হয় এটা মেনে নেওয়া যায় না। সাধন পর্যায় থেকে উন্নীত হয়ে যখন ভাব ভক্তিতে আসেন তখন তার অনেক কিছু সম্ভব তার পক্ষে, যেটা সাধন ভক্তিতে থাকাকালে তার হয় না, সম্ভব হয় না। এখন প্রশ্ন হচ্ছে, প্রশ্ন করেন অনেকে যে আমরা সমস্ত আনাথন বৃত্তি হেরে পর তারপরে কি হরিণাম করব, কি তারপরে অন্যান্য বক্তব্য যাপন করব। সেই প্রশ্নের উত্তরে বলা যায় আমরা যে অবস্থায় আছি সেই অবস্থা থেকে আমাদের সাধন পথেতে হাতে খড়ির দরকার, কিভাবে করবো সেটা হরিণামের কথা তো সবটাই বলা আছে। হরিণাম করতে করতে গুরু বৈষ্ণবের অনুগত্য হরিণাম করতে করতে আমাদের অনর্থনের বৃত্তি হবে না অনর্থনের বৃত্তির পর আমরা হরিণাম করব, এমন প্রশ্ন হচ্ছে একজন। তা সেখানে বক্তব্য এই হবে, হরিণাম তো আমাদের করতেই হবে, অনর্থগ্রস্ত অবস্থাতেই তো শুরু করতে হবে, অনর্থ নিবৃত্তি যখন হবে তখন তো সেই প্রাথমিক যে স্তর সেটা আমরা অতিক্রম করতে পারব, কিন্তু আগেই তো সেটা সম্ভব নয়। এই কথাটা বুঝাতে গিয়ে শাস্ত্র বলছেন, নাউকিয়া বৃক্ষ করি টানাটানি টাইম ধরি দুষ্ট ফল করিবে অর্জন। কিন্তু এটা তো সকলের পক্ষে নয়, যার জন্য তার জন্য, সকলের জন্য নয় কথাটা। সুতরাং সেখানে অধিকারের কথা এসেছে, সেই অধিকার বিচার আত্মন করেছেন। শাস্ত্রের দৃঢ়ভাবে লিপিবদ্ধ হয়েছে সাধন পথে অগ্রসর হলে সেই রকম ধরনের ভজন পথে তখন উন্নত হচ্ছেন, ভজন যখন হচ্ছে তখন এটা প্র্যাকটিক্যাল। তার পূর্ব পর্যন্ত থিওরিটিক্যাল বলা চলে, থিওরিটিক্যাল বললে মিথ্যা তা বলা হবে না। জড় স্থূল সূক্ষ্ম এ ভাবটা থাকতে পারে, কিন্তু প্রাকৃত অবস্থাটা ঠিকভাবে আসে না, উঠবে না। ভাবভক্তি পর্যায়ে যখন কেউ আসেন তখন নিশ্চয়ই সেটা প্র্যাকটিক্যাল ফিল্ড, ঠিক ঠিকভাবে তার উপলব্ধি অনুভব এটা এসেছে। তাহলে আমরা অনর্থনিবৃত্তির পর হরিণ করব না অনর্থ থাকতে থাকতেই আরম্ভ করব? এমন প্রশ্ন আসছে। কিন্তু যদি ঠিকভাবে আমরা ভক্তল যাগন করি, গুরু বৈষ্ণবের প্রতি যদি আমাদের ঠিকভাবে অনুগত্য থাকে, তত্ত্বদর্শন তখন নিশ্চয়ই স্ফূর্তি লাভ করবে। ভগবান কৃষ্ণচন্দ্র নিজেই যখন বলছেন দাদামি বুদ্ধি যোগান্তর জনমানুষে, সেখানে তো আমাদের আশা ভরসা আছে। বৈষ্ণবের আবেদনে কৃষ্ণদয়ময় মহান পায়ের প্রতি হবেন সদয়, এই কথাটা গুরু বৈষ্ণবগণের বিশেষ কৃপা শুভেচ্ছা। তারা যদি দয়া করে কিছু বলে দেন ভগবানের কাছে, জানিয়ে দেন, তখন সেখানে ভগবান কিছু স্পেশাল গ্রহ করতে পারেন। যে আইন শাস্ত্র বিধিবদ্ধ আছে ভগবান সে আইন নিশ্চয়ই মেনে চলেন, কিন্তু তথাপি ভগবানের যে ভগবত্তা তার যে অটোক্রাসি সেটা তো সবসময় মানতে হবে আমাদের। যাকে দয়া করার কথা নয়, কৃপা করার কথা নয়, এমন ব্যক্তিকেও তো ভগবান কৃপা করেন, করতে পারেন, করেন। সেই জন্য বলা হল কাকে গ্রহণ করে ইচ্ছে দেওয়া নয়। ঠিক এ কথা গুরু বৈষ্ণবের ক্ষেত্রে আছে, বিশেষ কৃপা আর্ধিক কৃপা, যে দেওয়ার যোগ্য সে নয়, পাত্র সে নয়, কোথাও তাকে অধিকার দেওয়া হচ্ছে, যোগ্যতা দেওয়া হচ্ছে। সব জিনিসগুলি আলোচনার বিষয়। একজন রাজা তিনি যদি সমস্ত জীবনটাই ভক্তঙ্গ যজনে ছুটে দেন, তিনি নিজে মন্দির মার্জন করছেন, তিনি নিজে হরিকথা শ্রবণ করছেন, তিনি নিজে হরিকথা কীর্তন করছেন, কণ্ঠকে নিযুক্ত রেখেছেন, তিনি হরিকথা শ্রবণে ভগব কথা শ্রবণে হস্তকে শ্রীমন্দিরাজি মার্জনে সব কথাগুলো রয়েছে তো সব। এখন কি করে বুঝি আমি তিনি কোন দিগারে আছেন? মহাভারত উত্তম ভাবনা তিনিও ক্রিয়া তার মনস্তাগুলো করছেন, আবার মহাভারত নন, তিনি হয়তো এগুলো না করে আর কিছু উপরে কাজ কিছু করতে চাচ্ছেন। বুঝবো কি করে সেটা? সব ভগবত কৃপা সাপেক্ষ, তাহলে আমরা বুঝবো কি করে, বুঝি কি করে? অনেকে বলছেন একজন সাধুগুরু একজন পাওয়া যায় না, বৈষ্ণব পাওয়া যায় না, সেক্ষেত্রে আলোচনার কথা হচ্ছে এই সাধুগুরু আসেন বলেই তো জগৎচক্র চলছে ঠিকভাবে। যদি না থাকত তাহলে তো জগৎচক্র ঠিকভাবে চলতে না, এটা তো সত্যিই বলা আছে, বিজানো আছে। সুতরাং সব ক্ষেত্রেতেই আমাদের সামঞ্জস্য বিদায় করে চলতে হবে। আমরা সাধনকে সাধন ভক্তিকে ভাবভক্তি বলব না, আবার ভাবভক্তিকে আমরা প্রাণ ভক্তি বলব না, সাধন ভক্তিকে সাধন ভক্তি বলেই লাগল। রাগানিরা রাগাশিকা সঙ্গে সাধন ভক্তিকে মিশিয়ে ফেলব না, ভাবভক্তির সঙ্গে প্রেম ভক্তিকে মিশিয়ে ফেলবে না, নিশ্চয়ই এসব বিষয়ে বহু বক্তব্য আছে, সবটাই আমাদের সামঞ্জস্য করে চলতে হবে। আমরা গুরুবৈষ্ণব বেশি নই, আবার কিছু উল্টোপাল্টা কিছু কথা বলে একটা কিছু স্থাপন করতে যাবে সেটাও ঠিক নয়। সব সময় তত্ত্ব দর্শন নিয়ে আমাদের চলতে হবে এবং এই তত্ত্ব দর্শনের প্রথম পরীক্ষাই হবে ভগবত কৃপা অনুগ্রহ। ভগবান অন্তর্যামী সূত্রে আমাদের হৃদয়ে এরকম প্রেরণা দিলে তখন শাস্ত্রের সমস্ত বিধি ব্যবস্থাগুলি সব কিছু আমাদের মধ্যে এসে যাবে। আমি বলছি না কিন্তু ভগবান হয়তো বলিয়ে দিচ্ছেন, ভগবানের প্রেরণা হয়তো কারোর মধ্যে প্রবেশ করে সেটাকে প্রকাশ করে দিচ্ছে। এই কথাগুলো আমাদের মানতেই হবে, এগুলোকে অস্বীকার করা যাবে না। তাই সাধন ভজন ক্ষেত্রকে খুব সাবধানতার সঙ্গে আমাদের চলতে হবে। ইচ্ছে অপরাধ কিছু নেই তো আমরা এই ভাবটা সবার সময়ে সাধকের মধ্যে থাকবে, চিন্তা ভাবনা আমার ইচ্ছে অপরাধ না হয়ে যায়, দুর্বপরাধ না হয়ে যায়, নামাপরাধ না হয়ে যায়, ধর্মাপরাধ না হয়ে যায়, সেদাপরাধ না করে ফেলি, এই চিন্তা ভাবনাগুলি আমাকে সবসময় রাখতে হবে। যদি এটা না রাখি তখন তো আমরা বেপরোয়া হয়ে যাই। আমি যদি ভগবদ ইচ্ছা করে চলি তাহলে কিছু বলিয়ার নাই, কিন্তু যদি কেউ ভগবদ ইচ্ছা করে চলছেন অথচ কিছু উল্টোপাল্টা করছেন করে যাচ্ছেন তা সেখানে তো ওটা ভালো চলবে না। সেই জন্য ভগবদ অনুগ্রহ বুঝতে হবে শাস্ত্র অনুসারে, শাস্ত্রের থিওরি অনুসারে, শাস্ত্রের থিওরি বাদ দিয়ে কিছু নয়। যদ্যপি ভগবানের বিশেষ কৃপায় স্পেশাল গ্রেসে অনেক সময় কিছুটা এদিক ওদিক হতে পারে, কিন্তু শাস্ত্রের তত্ত্বদর্শন তত্ত্ব সিদ্ধান্ত বিচার এইগুলোকে নিয়ে চলতে হবে আমাদের। অর্থাৎ শাস্ত্রের প্রমাণ অনেকে কার্যা কার্য ব্যবস্থিত, এটা তো বলা আছে যে শাস্ত্রবিধের উৎসৃজ্য ব্যক্ততে কামতে আরত প্রসিদ্ধ অভিনতি না সুখ না পারতেন, এ কথাটাও বুঝানো আছে। শাস্ত্রের বিধি নিষেধকে উল্লঙ্ঘন করে কেউ কিছু নতুন কথা বলতে পারবেন না, বললে সেটা সর্বজনক রাজ্য হবে না, তত্ত্বদর্শী সমাজে সেটা গৃহীত হবে না। বলতে পারেন কেউ কিছু, তাতে হয়তো তার নিজস্ব কিছু বাহাদুরি থাকবে, কিন্তু সেটা তত্ত্বদর্শী সমাজে গৃহীত হবে না, সুধী সমাজে সেটা গৃহীত হবে না। ঠিক এসব কথাগুলো তো আমাদের শিক্ষার মধ্যে আছে, তা আমরা তারতম্য হিসেবে সেগুলোকে বুঝবার চেষ্টা করব। নাস্তিকগণ তো বহু রকম কথাই বলছেন আজ সমাজে, কেউ বলছেন ভগবান অব্যক্ত ছিলেন তিনি ব্যক্ত হয়েছেন, যেটা আলোচনা করলে দেখছি আমরা এটা ভুল কথা, যেটা পরিষ্কারই বলে দিচ্ছেন অব্যক্ত ব্যক্তি না বললেন মন্যন্ত নাম অবুদ্ধ, অবুদ্ধি নির্বুদ্ধি অপবুদ্ধি তারা এই কথা বলে। ভগবান সব সময়ই ব্যক্ত, তিনি সব সময়ই কৃপাযুক্ত, তার স্নেহমতার কখনোই অভাব নাই, অভাব হয় না। তবে পত্রবিধিতে হয় স্থানকাল পত্রভেদে সেটা একটু বিবিধ হয়, কিন্তু তার স্নেহমতাকে অস্বীকার করবে কি, তার যে অপার্থিব স্নেহমতা প্রাকৃত স্নেহমতা সেটা তো কখনোই অস্বীকার করা যায় না। যেমন তুলনামূলকভাবে বোঝাবার চেষ্টা করছেন কৃষ্ণ অর্জুনকে দিয়ে, অর্জুনকে বোঝাবার মতো আমার তো কোনো ব্যাপার নেই, কিন্তু অর্জুনকে উপলক্ষ করে অর্জুনকে উপলক্ষ করে কৃষ্ণ জগজ্জিৎকে শিক্ষা দিচ্ছেন, বলছেন দেখো আমার সকলের প্রতি সমান ব্যবহার, এই হল যেন এটা অর্জুন সময় সর্বভূতেছে নানা দেখতে প্রিয়, আমার কেউ দেখতে নেই কেউ প্রিয় নেই, আমার সকলের প্রতি সমান ব্যবহার, সাধারণ কথা এটা। আর বিশেষ কথা কি, যে ভজন তুই মন ভক্তিয়া নদীতে পেশু চাপ্তাহম, আমাকে যে বেশি স্নেহতা করে আমার জন্য যে কান্নাকাটি করে সবসময় তার জন্য কিছু স্পেশাল ব্যবস্থা নিতে হয় রাখতে হয় অর্জুন, এটাও জেনে রাখো। তাহলে তো এর মধ্যেও তো কিছু বৈশিষ্ট্য আছে দেখা যায়, সকলের প্রতি সমান সমান ব্যবহার একথা বলবেও যেন একটু অন্যরকম লাগছে, ভক্তির ক্ষেত্রে সেটা অন্য কিছু নয়, সেখানে পার্থক্য যদি বলি তাহলে এত ভাষার কিছু গণ্ডগোল হয়, বৈশিষ্ট্য ভগবানের স্নেহতার বৈশিষ্ট্য তো থাকবেই, এটা না থেকে উপায় নেই, ভক্তির বৈশিষ্ট্য। সেই জন্যই সবসময় কর্মজ্ঞান যোগাদিতে খণ্ডন করা হয়েছে, যে কর্ম যে জ্ঞান যে যোগ যে তপস্যা ভক্তিকে আশ্রয় করেনি ভগবানকে আশ্রয় করেনি সে কর্ম জ্ঞান যোগ সবই নিষ্ফল হয়ে যাচ্ছে, তখন চিৎকার হয়ে যাচ্ছে। তাই শাস্ত্রে সব জায়গায় বলছেন ভক্তির নিয়ম আত্মাধিক, ভক্তির নিয়মতি ভক্তির নিয়ম দর্শায়তী ভক্তি আসা পুরুষ ভক্তির নিয়মী ভক্তি জবান বস্তাতে তত্ত্বত ততেন তত্ত্বতে রত্রাবিশতে তদনন্তরম, ভক্তিয়া মানবি জানাতি ভক্তিয়া হোক আগ্রাহ্য শুদ্ধ আত্মা প্রিয়স্বতম ভক্তি শুনাতি মনুষ্যা সপাকান বিসম্ভব, ভক্তিয়া শিষ্যটি কেবলম নসগুণের ভক্তি প্রিয় মাধব, সুতরাং সব জায়গাতে ভক্তির মূল্য আছে। প্রাচীন জগতে আমরা দেখতে পাই কর্মজ্ঞান যদি তারা সব প্রাচীন কর্মজ্ঞান যুগকেই তারা শ্রেষ্ঠ বলে মানছেন, ভক্তিকে বাদ দিলে যে সবটাই বিকৃত হয়ে যায় সমানষ্ট হয়ে যায় সেটা তারা বুঝে উঠতে পারছেন না। শূন্যকান্তী অঞ্চলে বন্ধন এই কথাদের ঘটে লাভ, লাভটা আর কি হয়, গীতাবাণীর যা শিক্ষা দিয়েছেন ভক্তির কথা, ভগবত প্রেম প্রীতির কথা শিক্ষা দিয়েছেন, তো ভক্তি লাভের যেসব উপায়গুলো রয়েছে শাস্ত্রে সেটা তো আমাদের অবশ্যই অনুশীলনীয়, সেটাকে বাদ দিয়ে তো আমরা কিছু করতে পারছি না। আর যখনই ভগবানকে বাদ দেওয়া হচ্ছে, ভক্তিকে বাদ দেওয়া হচ্ছে, ভক্তের ভক্তত্বকে বাদ দেওয়া হচ্ছে, তখন তো সবই চলে গেল, আমার আর তো কিছু থাকে না। সুতরাং সবসময় ভজনীয় বস্তুকে স্বীকার করতে হবে, তার তারতম্য স্বীকার করতে হবে, তার স্নেহতা দয়া দাক্ষিণ্য সবটাই স্বীকার করতে হবে, তাকে বাদ দিলে তো চলবে না। সেই ভগবান নিষ্ক্রিয় নন, সেই ভগবান নির্বিশেষ নন, তিনি নিরাকার নন, তিনি নির্গুণ নন, তিনি নিঃশক্তি নন, সে সব কথাই তো বুঝানো হয়েছে শাস্ত্র সুন্দরভাবে, নিজের শব্দটা বলতে পারে অনেকে বুঝাতে চান ভগবানের কিছু বিশেষ বাহাদুরি, সে বাহাদুরি কি ভগবানের স্বরূপকেই অস্বীকার করা, তিনি যদি আকার নিরাকার হন তাহলে তো আর জগতের আকার কোথা থেকে আসে, এই সংসারের আকার কোথা থেকে আসে, যদি সেই ভগবান যদি নিরাকার হন তাই সেখানে বলছেন যত রায়ুণানি ভূতানি জায়ন্তে যে পানি জীবন্তী যে প্রজন্তি অভিষেক সন্তি তদ বিজিজ্ঞাসচ্ছ তদৈব ব্রহ্ম পরব্রহ্ম, তার সব কিছু আছে
তার নাম রূপ গুণ লীলা সবকিছু অপ্রাকৃত ভাবে আছে। আমরা সেটা যদি অনুধাবন করতে না পারি, কোনদিন অনুধাবন করতে পারব যদি গুরুবৈষ্ণবের কৃপা হয় এবং স্বয়ং ভগবানের যদি কৃপা হয় তাহলে আমরা বুঝতে পারবো, জানতে পারবো জানের এসব ব্রণীতে এরা দেখব সত্যই স্বাত্মা বিভ্রণীতে নিশ্বাম ঈশ্বরের কৃপা নিয়ে হয়তো যাহারে সেই সে ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে অনুমান প্রবল হি ঈশ্বর তত্ত্ব জানে কৃপা জানে ঈশ্বর তত্ত্ব কেহ নহি জানে। সুতরাং সম্পর্কে নির্ভর করছে গুরুবৈষ্ণবের কৃপা এবং ভক্তের কৃপার ভগবানের কৃপার উপরে। আমার তো কোনো বাহাদুরি নাই, আমি তো কিছুই করতে পারি না, কিছু ডিফেক্টিভ অর্গান পেয়েছি এই নিয়ে লাফালাফি করছি। কিছুক্ষণ আমি শুনেছি ঠাকুরকে ব্যক্ত করা যায় না একটু দিয়ে, অথচ তো সম্বন্ধ আমাদের এই দুটো তা কি করবো তাহলে বলে দিচ্ছেন সে অন্যলক্ষিত ভক্তি বিলোচন তার দ্বারা দেখতে পাওয়া যাবে সেই চোখটা আয়ুর্বেদকতা থেকে সেটাও তো গুরু কৃপা ভক্ত কৃপা ভগবত কৃপা তা নাহলে তো সেটা আসছে না। তো সরকার পিছনেই তো কৃপা অপেক্ষা করছে, সেখানে বাহাদুরি কোথায়? আমার বাহাদুরি কোথায়? আমার তো কিছুই বাহাদুরি নাই, আমার তো কোনো সামানি নাই। যদি আমার গুরুবৈষ্ণবগণ কৃপা না করেন তাহলে ভগবান আমার কৃপা করবেন না, ভগবান যদি কৃপা না করেন তাহলে তো আমার সব কিছুই অসম্ভব হয়ে পড়ে আমার পক্ষে। তো এই সব জিনিসগুলো চিন্তা ভাবনা করে আমাদের ভক্তিপথে অগ্রসর হতে হবে। অনর্থযুক্ত অবস্থায় যদি আমি হরিনাম করি ক্রমশ কৃপা প্রার্থনা করলে গুরুবৈষ্ণবের কাছে ভগবানের কাছে নাম প্রভুর কাছে কৃপা প্রার্থনা করলে নিশ্চয় করবেন না করবেন তারা আমাকে কিছু সুযোগ দেবেন, ব্যবস্থা দেবেন, সব দেখিয়ে দেবেন এই পথে চলো এইভাবে চলো এইরকম করো তাহলে আমার কিছু কল্যাণ লাভ হবে। এই সমস্ত তত্ত্ব দর্শনগুলো সবচেয়ে সুন্দরভাবে বুঝানো আছে। আমি কি বলবো এগুলো কি ভাষায় ব্যক্ত করা যায়? তথাপি কিছুতে বলবার কথা আছে তাই বলতে হয়। নাম অপরাধ, ভয় অপরাধ, সেবা অপরাধ, কোন অপরাধ ছেড়ে তো ভগবান কথা জানেন না। শাস্ত্রের ব্যবস্থা তো সব দেওয়া আছে, আবার কিছু যদি আমি না করি তাহলেও ভগবান আমার একটা ব্যবস্থা রেখেছেন। শ্রীমদ ভাগবত একাদশ স্কন্ধ দশম অধ্যায় সম্ভবত সেখানে বলা আছে শাস্ত্রের দ্বারাই যারা ভগবানকে লাভ করেছেন সেখানেও তো একটা বিশেষ কথা, সেটাও তো কৃপা সাপেক্ষ। সৎসঙ্গ যে লাভ হবে সেখানেও তো কিছু বিধি ব্যবস্থা রয়েছে। আমার যদি ফিক্সড ডিপোজিট সঞ্চিত সুকৃতি থাকে তাহলে তো আমার সৎসঙ্গে রুচি আসবে, সাধুর কথায় বিশ্বাস আসবে, সাধু কি বলছেন দেখি শুনি। আর সেই জমার ঘরটুকু যদি না থাকে স্বাধীনতার রসায়ন নিশ্চয়ই কিন্তু বিশ্বাস আসবে না আমার কাগজ কর্মে করবি তো নামের বুদ্ধে তো যাবতা লোক কথা শুনে না দেবা শ্রদ্ধা যাবেন না যাবতে। ভগবান বলছেন আমার কোথায় যতদিন তার শ্রদ্ধা না হয় প্রীতি উৎপন্ন না হয় ততদিন পর্যন্ত সে রাজিত কর্মের মার্গে বিচারণ করবে, কারো কথা শুনবে না, সে কারো কথা না। এই বিচারটাও তো রয়েছে এখানে দেখা যাচ্ছে। সুতরাং সব জিনিসেই কৃপা সাপেক্ষ। গৃহস্বজন যদি কৃপা না করেন, ভগবান যদি কৃপা না করেন তাহলে আমার কিছুই করবার নাই, সব নিরাশা হয়ে যাবে, নিষ্ফল হয়ে যাবে সব। এইসব কথাগুলো আমাদের খুব সুন্দরভাবে বুঝতে হবে, শ্রদ্ধাপূর্বক এইসব কথাগুলো শুনতে হবে এবং এগুলোর অনুশীলন করতে হবে। সেখানে প্রাথমিক জগতে তর্কের কোনো ক্ষেত্র নেই, তর্ক করতে গেলেই সর্বনাশ,
তর্কারগুলো করতে গিয়েছিল একটা ছেলে, তার সেখানে জগরা ধরে ধরলেন, তুমি আমার সঙ্গে কৃপা তর্ক করো না, তাহলে আমার বিচারে যেটা আমি মনে করছি যে আমি এইভাবে তত্ত্ব দর্শনটা জানবো, হবে না তা সেখানে বলতেন কৃপাই বড়, সাধন বড় না কৃপা বড়, শাস্ত্র বললেন ভগবত কৃপাই বড়, ভগবত কৃপাই বড়, সাধন আমি করতে পারি কিন্তু ভগবান নাও দয়া করতে পারেন, ওটা তার বিবেচনা, তার বিবেচনা ধীন, সেই জন্য গুরুত্ব কৃপা ভগবত কৃপা করে নির্ভর করে থাকতে হবে, কিন্তু চুপ করে বসে থাকলে হবে না, নিশ্চয়ই আমাকে প্রতিষ্ঠা দেখাতে হবে, এই ঠাকুর আমি তোমায় চাই, আমি তোমার সান্নিধ্য চাই, আমি তোমাকে ভালোবাসতে চাই, তোমার স্বরূপ তোমার তত্ত্ব দর্শন জানতে চাই, বুঝতে চাই, তুমি আমায় দয়া করে জানিয়ে দাও, বুঝিয়ে দাও ঠাকুর, আমার তো কোনো জ্ঞান নেই, কোনো বুদ্ধিশুদ্ধি নেই, আমি একেবারেই অকর্মণ্য, তো সবটাই তো নির্ভর করতে হচ্ছে গুরুবৈষ্ণব কৃপা এবং ভগবত কৃপার পরে, আমি এইখানে রাখছি, আপনারা আমার বক্তব্যের মধ্যে যদি কিছু বেশি হয়ে থাকে ক্ষমা করবেন, সত্যি তত্ত্ব দর্শন আঘাত গম্ভীর, তার মধ্যে প্রবেশ করা বড়ই কষ্টকর, বলতে গেলেও সেখানে ভাষা আমল রয়েছে, বলতে গেলেও বুদ্ধির বিকলতা রয়েছে, অনেক কিছু রয়েছে, তা আমি গুরু বৈষ্ণবের কাছে আমি প্রার্থনা জানাচ্ছি, তারা যেন আমার বাক্যের সমরতা ক্ষমা করেন,
ভক্তি শূন্যবাণী বিষয়ে সকল মত নাহি কৃষ্ণ নাম তত্ত্ব, ভক্তি শূন্য হইল বাণী কলিকাল সর্ববিষে দগ্ধ জীব মিথ্যা রসে না জানায় আকে বাসে আপনি, নিজকন্যা পুত্রত্ববে মাতিয়া ছয়ে সবে অন্য শুভ কর্মলে যক্ষ পূজে মধ্যমাংসে নানা রূপ জীব হিংসে এই মত হইল সর্বদেশ, দেখিয়ে করুণা করি কমলাক্ষ নাম ধরি অবতীর্ণ হইলা গৌড় দেশে, ব্রজরাজ কুমার সাঙ্গ পাঙ্গ অবতার করাইব এই অভিলাষে, সর্বয়াগে আগুয়ান জীবেরে করিয়া ত্রাণ শান্তিপুরে হইলা প্রখ্যাস, সকল দুষ্কৃতি যাবে সবে কৃষ্ণ নাম পাবে কয়ে দিন বৈষ্ণবের দাস, নাস্তিকতায় অপধর্ম জুড়িল সংসার কৃষ্ণ পূজা কৃষ্ণ ভক্তি নাহি কোথায়ার, ব্যক্তিয় অদ্বৈত প্রভু বিসারিত হইয়া হইলা কেমনে তরিবে জি ভবিষ্যে লাগিলা, নেত্র বুঝি তুলসী পি তুলসী পদানি বিষ্ণু পদে হুঙ্কার দিলেন লম্প সর্বয়াল্লাদি, জিতনু জিতিলু মুখে বলে বার বার জীব নিঃসারিতে হবে গৌরবতান, কথা শুনিয়া নাচে সাধু হরিদাস লোচন বলে খসিল জীবের মহপাস, জয় জয় অদ্বৈত আচার্য দয়াময় যাহার হুঙ্কারে গৌরবতার হয়, প্রেমদাতা সীতানাথ করুণা সাগর যার প্রেম রসে আইলা ব্রজির নাগর, যারে করুণা করি কৃপারিতে চাই প্রেম রসে সৃজন ঠাকুর,
মহাবিষ্ণু অবতার মহাপ্রভু অংশ বললে ছিল মহাবিষ্ণুর অংশ অদ্বৈত প্রভু সেখানে বিবৃত হয়েছিল, পঞ্চতত্ত্ব আত্মকং কৃষ্ণ ভক্তরূপ স্বরূপকং ভক্তাবতার ভক্তাকং নমামি ভক্ত শক্তিকং। স্বয়ং মহাপ্রভু তিনি স্বয়ং কৃষ্ণ ছিলেন, যখন ব্রজধাম ছেড়ে গৌরধামে এলেন তখন তিনি নিজেই স্বয়ং ভগবান পঞ্চতত্ত্ব কৃষ্ণ ভক্তরূপ ভক্তস্বরূপ ভক্ত অবতার এবং ভক্ত একমধ্যে পাঁচ ভাগে বিভক্ত হয়ে তিনি গৌরভূমিতে তিনি এসেছিলেন প্রচার করতে, কৃষ্ণলীলার কথা যে আস্বাদন করছেন। তো প্রথমে যে অদ্বৈত প্রভু ইনি কে ছিলেন, অদ্বৈত প্রভু ছিলেন মূল তার অংশ মহাবিষ্ণু অংশ, এখানে শ্লোক দিচ্ছে মহাবিষ্ণু জগৎকর্তা, যিনি যার থেকে এই জগৎ সৃষ্টি হয় সেই যে মহাবিষ্ণু, সে মহাবিষ্ণুর অংশ সে অদ্বৈত প্রভু। সে অদ্বৈত প্রভু থেকে তো জগৎ সৃষ্টি হচ্ছে, কিন্তু জগতের লোক সেই আজ প্রভুকে আর মানছে না, তার ভজন করছে না, তখন তাদের প্রতি করুণা করে মহাবিষ্ণু জগৎকর্তা মায়াজাস শ্রেষ্ঠ, মানে সে মহাবিষ্ণু থেকে জগতের সৃষ্টি হয় সবকিছু, আস্তে আস্তে ধাপে ধাপে নেমে আসে। কিন্তু যেরকম পিতামাতা সন্তানকে জন্ম দেয়, কিন্তু সন্তান যখন পিতামাতার কথা শুনে না, তখন যারা দূরদর্শী পিতামাতা তারা দেখেন কি যে সন্তানের তো অকল্যাণ হবে, কি করে তার কল্যাণ করা যায়, তাদের প্রতি কৃপাবশ পরবশ হয়ে চিন্তা করতে থাকে। সেরকম অদ্বৈত প্রভু হলে সৃষ্টি জগৎকর্তা, তো সেখান থেকে জগৎ সৃষ্টি হয়েছে মায়া জগৎ, সেই মায়া জগতের লোক ভগবানের ভজন করছে না, বিমুখ হয়ে যাচ্ছে। শ্রীকৃষ্ণ বলে গেলেন সে তখন কি করছে, যে কোথায় আছে যেরকম হিমালয় পাহাড়ে গঙ্গা উৎপত্তি হয় কিন্তু নদী উৎপত্তি হয় তার মিলনস্থল হল সাগর উঠে যায়, সেরকম জীব সৃষ্টি হওয়ার পর তার মিলনস্থল হল প্রভুর চরণ, সেই না করে জগতে এসে সেই গঙ্গার জল যদি কেউ বেড়ে দেয় ততটুকু, এবার নদীর জল যদি কেউ উঠায় নিয়ে আসে তখন তার ধারাটা চলতি ধারাটা বন্ধ হয়ে যায়, পচে গন্ধ হয়ে যায়, গরম হলে উষ্ণ উঠে যায়, বরফ হলে জমে যায়। সেরকম আমরা এই জগতে কি আমাদের মিলনস্থল হল প্রভুর চরণ, সেই প্রভুর ভজন করে প্রভুর চরণে যে মিলনস্থল, কিন্তু মাঝখানে জগতে এসে আমরাই কেউ মদ মাংস দিয়ে দেবী দেবা পূজন করছি, হ্যাঁ জম যক্ষ রক্ষক এই হাবি জাবি পূজা করছি, ভগবানের ভজন বলে গেছি আর নাস্তিক হয়ে জগতে বিমুখ গান্ধী, তখন কি তাদের প্রতি করুণা করে গিয়ে আরে আমার সন্তান সব অসৎ হয়ে জীবন নষ্ট করে জগতে তাদের প্রতি করুণা করে তখন তিনি সেই প্রভুকে ডাক দিল, প্রভু এদেরকে কিছু কল্যাণ করতে হবে তুমি আসুন। তখন তিনি আগে এলেন, এদের তো পুরো আগে এলেন এই স্থানে, এখানে আবির্ভূত এই গঙ্গা ছিলেন তিনি, এই সেই বিস্মিত স্বয়ং তিনি দেখাচ্ছেন যে কি করে আমরা কল্যাণ হব, তিনি সেই শালগ্রামের সেবা করছেন, শালগ্রাম তারই একটা রূপ, তিনি দেখাচ্ছেন তিনি ভক্তভাব, মানে সেই জগৎ যে মহাপুরুষ স্বয়ং ভগবান কিন্তু শিক্ষা দিচ্ছেন ভক্তভাব নিয়ে, এর কিরকম তোমরা করো, তাই তিনি সেই শালগ্রাম পূজা করছে কি দিয়ে, এই গঙ্গার জল আর তুলসী বাতা, এই শালগ্রামে সেবা করছেন আর সে শালগ্রামের উপরে চড়াচ্ছেন আর সে প্রভুর স্মরণ নিহে প্রভু, এই গঙ্গা জল তুলসী দিয়ে কত না আরাধনা করে, কেঁদেছিলি আর দেখেছিলি, সেই নাড়া নাড়া মানে মহাপ্রভু গোলক বৃন্দাবনে ছিলেন সেই নবদ্বীপ, সেই অপ্রাচ্য নবদ্বীপ ধামে নাড়ার হুঙ্কারে, নাড়া মানে এই অদিতপুর আর একটা নাম হলো নাড়া, নাড়া নামটা কেন হলো, সেই গঙ্গা জল তুলসী দিয়ে এমন এমন করে প্রেম ভরে দেখেছিলেন মহাপ্রভুর সে ধাম নড়েছিল জলমল করছিল, সেই জন্য সেখান থেকে তাকে প্রেম দিয়ে টেনে নিয়ে আসে, সেই জন্য তার নাম হচ্ছে নাড়া, তাদের তো পুরো একটা নাম হলো নাড়া। নাড়ার হুঙ্কারে মহাপ্রভু এসে বলে তোমার হুঙ্কার আমি এসছি। তখন সেই প্রভু আসুন বলে যখন কথা দিলেন, সাধু হরিদাস সে এখানে ভজন করছিল অল্প দূরে ফুলিয়ায়, সে তখন এই শুনে তার সফলতা হয়েছে তার যে সাধনে, তখন সে শুনে খুব আনন্দে নাচে। এই কথা শুনে প্রভু আসুন শুনে সাধু হরিদাস আনন্দে নৃত্য করতে শুরু করে দিচ্ছে। এই জীবের প্রতি করুণা হয়, করুণা করে এই অদ্বৈত প্রভু এখানে আবির্ভূত হয়ে তিনি প্রভুকে দেখেছিলেন আর বলেছিলেন, প্রভু তুই অজ্ঞ জীবদের একটু করুণা করো, একটু কৃপা করো, তাদেরকে একটু প্রেম দান দিয়ে যাও, প্রেম ভক্তি। হ্যাঁ, সেই অদ্বৈত প্রভুর পাঠ এখানে, সেই অদ্বৈত প্রভুর কাছে আমরা কৃপা প্রার্থনা করবো যেন মহাপ্রভুর কৃপা আমাদের প্রতি হয়। কেন অদ্বৈত প্রভুর, নিত্যানন্দ প্রভু, গদাধর প্রভু, তাদের হৃদয়ের ধন হলো মহাপ্রভু। যেরকম বাবার ধন মার কাছে থাকে, অন্তরে জিনিস সিন্ধুকের মধ্যে থাকে, কিন্তু বাবা মা যদি সন্তুষ্ট না হয় সে দেবে কি করে? সেখানে রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভু ভজন করতে চাচ্ছেন, প্রেমধন নিতে যাচ্ছেন, কিন্তু নিত্যানন্দ প্রভুকে না বলে মহাপ্রভুর কাছে চলে গেছেন। তখন নিত্যানন্দ প্রভুর সঙ্গে যখন দেখা হয়েছে, নিত্যানন্দ প্রভু তোমার সঙ্গে দণ্ড দিন, আমার হৃদয় ধনকে তুমি আমার না বলে চুরি করে নিচ্ছ। মহাপ্রভু হলো আমার হৃদয়ের ধন, তুমি আমাকে না বলে মহাপ্রভুকে নিয়ে নেবে, তোমার সঙ্গে দণ্ড দিন।